বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 25 মে, 11 জ্যৈষ্ঠ এবং ফার্সি 4 খুরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আন্তর্জাতিক হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান ও ইউরোপের মধ্যে টেকসই সহযোগিতার কোনো বিকল্প নেই বলে তেহরানের গুরুত্বারোপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের উপর চাপ সামলাতে এবং আমদানি ব্যয় কমাতে 2 শতাধিক পণ্যের উপর শুল্ক আরোপ করা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা সাম্রাজ্যবাদী শক্তির হিসাব নিকাশ পাল্টে দিয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির মন্তব্য। ইয়েমেনের আকাশে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত, এই ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিল ইয়েমেন। বাংলাদেশের পলাতক আসামি পিকে হালদারের সঙ্গে সম্পৃক্ত রাঘব বলদের মুখোশ উন্মোচনের পরিকল্পনা করার কথা জানাল দুর্নীতি দমন কমিশন। এবং ভারতের প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবালের পদত্যাগ, সমাজবাদী পার্টির আশীর্বাদে করবেন রাজ্যসভা নির্বাচন, ভারত জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, ধর্মভিত্তিক জনগণের শাসন একটি নতুন বিষয়, বিশ্বের রাজনৈতিক অভিধানে আমরা এটাকে যুক্ত করেছি। এই ব্যবস্থা সাম্রাজ্যবাদী শক্তির হিসাব নিকাশ পাল্টে দিয়েছে, এ কারণেই বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলো এর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তিনি আজ ইরানের সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বে দ্বিতীয় কোনো অঞ্চল নেই যেখানে ইউরোপের মতো এত বেশি যুদ্ধ হয়েছে। ইউরোপ হচ্ছে যুদ্ধের একটি উৎপত্তি স্থল, সেখান থেকেই 2টি বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং গোটা বিশ্বকে গ্রাস করেছিল, এর ফলে কোটি কোটি মানুষ নিহত হয়। তিনি বলেন, ইরানের ভেতরে কেউ কেউ একথা বলতে চায় যে ইসলামী বিপ্লব ইরানের জন্য সমস্যা সৃষ্টি করেছে, এটা ঠিক নয়, এর বিপরীতটাই সঠিক। ইসলামী বিপ্লব এবং এর লক্ষ্য আদর্শের প্রতি গুরুত্ব দেওয়ার মধ্যেই দেশের সমস্যার সমাধান নিহিত রয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেছেন, গত 3 মাসে মস্কো এবং তেহরানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ 10% বেড়েছে। আলেকজান্ডার নোভাক বলেন, 1 বছর আগের তুলনায় 10% বৃদ্ধি পেয়েছে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ, $4 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
আজ ইরানের রাজধানী তেহরানে ইরান রাশিয়া যৌথ বাণিজ্য ফোরামে নোভাক ওই বক্তব্য দেন। তিনি আরও বলেন, ইরানি পণ্য রাশিয়ার বাজারের চাহিদা মেটাতে পারে। রাশিয়ার ওপর আমদানি সংক্রান্ত বিধিনিষেধ কমানো এবং দুদেশের মধ্যে আর্থিক সম্পর্কের উন্নয়ন পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে। রাশিয়ার ওপর প্রতিপক্ষ রাষ্ট্রের কঠোর চাপ প্রয়োগের ঘটনায় দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বেড়ে গেছে। এই বাস্তবতা উপলব্ধি করেই রুশ উপপ্রধানমন্ত্রী বলেন, সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই রাশিয়ার রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে গভর্নর, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং নির্মাতাদের সমন্বয়ে একটি বিশাল প্রতিনিধি দল ইরান সফরে এসেছে। ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই ড্রোন ভূপাতিত করে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলার মধ্যেই সানা প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় সৌদি আরবের ড্রোনটি ভূপাতিত করা হয়। গত 2 এপ্রিল থেকে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সানার একটি আবাসিক এলাকায় সৌদি আরবের ড্রোনটি ভূপাতিত হয়। এতে 3 বেসামরিক নাগরিক নিহত এবং 3 জন আহত হয়েছেন। ইয়েমেনের আলোচক দলের প্রধান মোহাম্মদ আব্দুসালাম বলেছেন, এই ঘটনাকে কেন্দ্র করে যদি যুদ্ধবিরতি ভেঙে যায় তাহলে তার জন্য সৌদি নেতৃত্বাধীন আরব জোট দায়ী থাকবে। তিনি বলেন, এই ঘটনায় জাতিসংঘের উচিত আরব জোটকে দায়ী করা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক আসামি পিকে হালদারের সঙ্গে সম্পৃক্ত রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচনের পরিকল্পনা করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দেশে ফিরে এনে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলে পেছনের কারিগরদের নাম ও প্রমাণসহ দালিলিক তথ্য উপাত্ত পাওয়া যাবে বলে মনে করছেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
প্রায় 10,000 কোটি টাকা লুটপাটের দায়ে অভিযুক্ত পলাতক আসামি প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদারের সঙ্গে সম্পৃক্ত রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচনের পরিকল্পনা করছে দুর্নীতি দমন কমিশন। দেশে ফিরিয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলে পেছনের কারিগরদের নাম ও প্রমাণসহ দালিলিক তথ্য উপাত্ত পাওয়া যাবে। এ প্রসঙ্গে দুদকের কমিশনার মোহাম্মদ জহুরুল হক গণমাধ্যমকে বলেছেন, আমরা প্রত্যাশা করছি যত তাড়াতাড়ি সম্ভব পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা হবে। কত তাড়াতাড়ি সেটা বলা মুশকিল, ভারতে তার নামে মামলা রয়েছে, সেই বিষয়টিও দেখতে হবে। আমরা যদি পিকে হালদারকে আনতে পারি, তাকে জিজ্ঞাসাবাদ করলে রাঘব বোয়াল কারা আছে, কে কে দায়ী, সব জানা যাবে। দুদকের এই কর্মকর্তা বলেন, আমরা বিশ্বাস করি পিকে হালদার একা এত বড় দুর্নীতি করতে পারেন না, কারো না কারো যোগসাজশ রয়েছে, কেউ অবশ্যই সহযোগিতা করেছে, কারা করেছে তাদের ধরার জন্য চেষ্টা করব। তাকে ফেরাতে দুদক যোগাযোগ করছে, তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের দূতাবাস এবং দুদকের অফিসাররাও তৎপর রয়েছেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে গতকাল মঙ্গলবার সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া পিকে হালদারকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তার বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে, এটি 2 দেশের নিয়মিত সহযোগিতার একটি অংশ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পিকে হালদার সহ পলাতক 10 জনের বিরুদ্ধে গেজেট প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। পরে তা বিজ্ঞপ্তি আকারে পত্রিকায় ছাপাতে বলা হয়েছে। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস আজ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন বা দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, এই মামলায় পিকে হালদার সহ 10 জন আসামি পলাতক। তাদের বিরুদ্ধে আদালত আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। আজ আদালত ওই 10 জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে পত্রিকায় ছাপাতে আদেশ দিয়েছেন। দুদকের দেওয়া অভিযোগপত্রের তথ্য অনুযায়ী পিকে হালদার নামে বেনামে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে 993 কোটি টাকার জমি, ফ্ল্যাট ও হোটেল কিনেছেন। এছাড়া তিনি কানাডায় পাচার করেছেন প্রায় 80 কোটি টাকা। ভারতের প্রখ্যাত আইনজীবী, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল কংগ্রেস ত্যাগ করে সমাজবাদী পার্টির সমর্থনে নির্দলীয় প্রার্থী হিসেবে রাজ্যসভার প্রার্থী হয়েছেন। আজ ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রখ্যাত আইনজীবী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল কংগ্রেস ত্যাগ করে সমাজবাদী পার্টির সমর্থনে নির্দলীয় প্রার্থী হিসেবে রাজ্যসভার প্রার্থী হয়েছেন। আজ বুধবার ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি আজ এ প্রসঙ্গে বলেন, আমি এই দলবদলের খবরে খুশি নই। কপিল সিব্বল দেশের সবচেয়ে বড় আইনজীবীদের মধ্যে একজন। এ সম্পর্কে অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, বলছিলেন অধ্যাপক সৌগত রায় এমপি। অন্যদিকে ওই ইস্যুতে পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, ওনার রাজ্যসভার টিকিটের দরকার, কংগ্রেসের হাতে টিকিট নেই, তাই উনি চলে গেছেন। কংগ্রেসের যখন ক্ষমতা ছিল তখন ওনাকে মন্ত্রী শান্ত্রী সবই করা হয়েছিল, রাজ্যসভার সদস্যও করা হয়েছিল। বর্তমানে কংগ্রেসের হাতে অত বিধায়ক না থাকায় রাজ্যসভার টিকিট নিশ্চিত করতে পারছে না। যেখানে টিকিট নিশ্চিত উনি সেখানে গেছেন। তিনি বলেন, কে প্রবীণ নেতা ছাড়ুন ওসব বলেও কটাক্ষ করেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। উত্তর কোরিয়া আজ সকালে সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের দপ্তর এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নিজের পূর্ব উপকূল লক্ষ্য করে পরপর অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। একই সময়ে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর এক ঘোষণায় বলেছে, উত্তর কোরিয়া থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়ে থাকতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর দিয়েছে। পিয়ংইয়ং এর পক্ষ থেকে অবশ্য এ সম্পর্কে কোনো ঘোষণা দেওয়া হয়নি। উত্তর কোরিয়া খুব কমই নিজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষার খবর তাৎক্ষণিকভাবে প্রচার করে। আজকের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর সত্যি হয়ে থাকলে চলতি বছর এই নিয়ে ১৬বার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আমেরিকা দাবি করেছে এর মধ্যে গত ৪ মে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বলে ওয়াশিংটন দাবি করেছে। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোর বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থী সহ অন্তত ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা ৫:৩০টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৫:৩০টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক কিশোর রাইফেল নিয়ে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ১৪ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হন। এ সময় পুলিশের গুলিতে ওই কিশোর নিহত হয়। ইউক্রেনের সামরিক অভিযান ধীর করার ব্যাখ্যা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু জানিয়েছেন, বেসামরিক লোকজনের নিরাপদে সরে যাওয়া এবং হতাহতের ঘটনা এড়ানোর জন্য রুশ সেনারা ইচ্ছা করেই অভিযানের গতি ধীর করছে। তিনি বলেন, যেসব এলাকা ঘেরাও করা হয়েছে সেসব জায়গা থেকে বেসামরিক লোকজনকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে রাশিয়ার সেনারা মানবিক করিডোর প্রতিষ্ঠা করেছে এবং মাঝে মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করছে। এতে রুশ সেনাদের অগ্রাভিযান কিছুটা গতি হারালেও মানবিক দিক বিবেচনায় এই কাজ করা হচ্ছে বলে তিনি জানান। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এবং ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আতাওয়ারা সাকুইর মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ইতালির মধ্যে তৃতীয় দফা সংলাপ তেহরানে অনুষ্ঠিত হয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এবং ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আতাওয়ারা সাকুইর মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই সাক্ষাতে আগামী বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা একক আধিপত্য ও সামরিক পন্থায় অর্জন করা সম্ভব নয় উল্লেখ করে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক হুমকি ও বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আন্তরিক কূটনৈতিক সংলাপ এবং ইরান ও ইউরোপের মধ্যে টেকসই সহযোগিতার কোনো বিকল্প নেই। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে মূলত মার্কিন স্বেচ্ছাচারী ও একক আধিপত্য নীতির কথা উল্লেখ করেছেন, যারা কিনা গত দুই দশকে ইরাক ও আফগানিস্তান সহ বিশ্বের অন্যান্য প্রান্তে যুদ্ধ বাঁধিয়েছে এবং সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে সিরিয়া সরকারের পতন ঘটানোর চেষ্টা করেছিল। একই সঙ্গে সমগ্র পশ্চিম এশিয়া জুড়ে সন্ত্রাসীদের বিস্তার ঘটিয়ে নিজেদের অবৈধ লক্ষ্য অর্জন ও ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করেছিল আমেরিকা। এছাড়া মার্কিন সরকার, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে চীনের মতো দেশগুলো এমনকি ইউরোপের মিত্র দেশগুলোর সঙ্গেও বাণিজ্য ও রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়ে ওয়াশিংটন। ফলে ইউরোপ ও আমেরিকা ন্যাটো জোটের সদস্য হলেও তাদের মধ্যে ফাটল তৈরি হয়েছিল। যদিও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যকার অভ্যন্তরীণ বিরোধ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু ইউক্রেন যুদ্ধে আমেরিকার নীতিতে প্রমাণিত হয়েছে যে রাশিয়ার জ্বালানির বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ইউরোপকে সামিল করার মাধ্যমে প্রকৃতপক্ষে ইউরোপেরই ক্ষতি করার চেষ্টা করছে আমেরিকা। এ থেকে বোঝা যায় মার্কিন সরকার বিশ্বে একক আধিপত্য প্রতিষ্ঠার নীতি থেকে সরে আসেনি, বরং এই প্রচেষ্টাকে আরও জোরদার করেছে। এ অবস্থায় ইউরোপের উচিত স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করা। ইতালির কর্মকর্তার সঙ্গে সাক্ষাতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এ বিষয়টি তুলে ধরেছেন। তিনি ইরান ও ইউরোপের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সম্পর্ক গড়ে তোলার সুযোগ ও সম্ভাবনার কথা উল্লেখ করে বলেছেন, এক্ষেত্রে বিরাজমান বাধাগুলো দূর করা উচিত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের উপর চাপ সামলাতে ও আমদানি ব্যয়ে লাগাম টানতে 2 শতাধিক পণ্যের উপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের উপরে চাপ সামলাতে এবং আমদানি ব্যয়ে লাগাম টানতে বিদেশি ফল, ফুল, ফার্নিচার এবং কসমেটিক সহ 2 শতাধিক পণ্যের উপরে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বা NBR এমন নির্দেশনা দিয়ে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। NBR চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সই করা এই প্রজ্ঞাপনে প্রায় 135টি HS কোডভুক্ত পণ্যের উপরে আমদানি পর্যায়ে বিদ্যমান 3% পরিবর্তে 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করার কথা জানানো হয়েছে। এসব পণ্য আমদানিতে খরচ বাড়লে দেশের বাজারেও এসব পণ্যের দাম বাড়বে। শুল্ক আরোপ করা এসব পণ্যগুলোর মধ্যে রয়েছে শুকনা ও তাজা কিংবা হিমায়িত আপেল, নাশপাতি, আঙুর, কলা, আনারস, পেয়ারা, আম, তরমুজ, পেঁপে, বাদাম, কমলালেবু ও লেবু জাতীয় ফল, আলু বোখরা ইত্যাদি। এছাড়া প্রসাধন সামগ্রীর মধ্যে আছে পারফিউম, সৌন্দর্য বর্ধনের নানা উপাদান যেমন সানস্ক্রিন, সানটান ইত্যাদি, হাত পায়ের নখ কাটার প্রসাধনী, চুলের যত্ন নেয়ার প্রসাধনী, দাঁতের যত্ন নেয়ার পেস্ট ও পাউডার এবং শেপ করার প্রসাধনী। তাছাড়া বেডরুম, রান্নাঘর ও অফিসের জন্য লোহা, কাঠ বা প্লাস্টিকের যে কোনো ধরনের আসবাব আমদানিতেও এখন থেকে বাড়তি নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে। এছাড়া যে কোনো তাজা ফুল ও ফুলের গাছ আমদানিতেও বাড়তি নিয়ন্ত্রণমূলক শুল্ক কার্যকর করা হয়েছে। এদিকে ইউক্রেন সংকটের কারণে খাদ্যশস্য ও শিল্পখাতের কাঁচামালের জন্য ভারতের উপরে নির্ভরশীলতা বাড়ছে। বিশেষজ্ঞগণ বলছেন, কোভিডের অভিঘাত সামলে উঠতে না উঠতেই বৈশ্বিক বাণিজ্য খাতে বড় ধরনের সংকট তৈরি করেছে চলমান ইউক্রেন যুদ্ধ। আন্তর্জাতিক বাণিজ্যে সরবরাহ চেইন ভেঙে পড়েছে, কয়েকটি দেশ থেকে পণ্য আমদানি করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। জাহাজ ও কন্টেইনার সংকটের পাশাপাশি পরিবহন ভাড়াও বেড়ে গেছে। এমন আপদকালে প্রতিবেশী ভারতের দিকেই বেশি ঝুঁকছে বাংলাদেশের আমদানিকারকরা। একসময় চাল ও গমের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য আমদানির বাজারের পুরোটাই ছিল ভারত নির্ভর। চাল আমদানির উৎস দেশের তালিকায় ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমারের মতো দেশ। কিন্তু যুদ্ধকালীন প্রেক্ষাপটে পরিবহন ব্যয় কমাতে গিয়ে পণ্যটির আমদানিকারকরা এখন আবারও ভারত নির্ভর হয়ে পড়েছেন। বর্তমানে দেশে আমদানিকৃত চালের সিংহভাগই ভারত থেকে আসছে। ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আব্দুল মতলুব আহমেদ গণমাধ্যমকে বলেছেন, এ মুহূর্তে প্রচলিত উৎসগুলো থেকে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ভারত সবচেয়ে নিরাপদ, কিন্তু নির্ভরশীল হয়ে গেলে তখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে, ফলে অন্যান্য উৎস থেকে আমদানির পরিকল্পনাও রাখতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন, বাংলাদেশ, ভারত সহ উপমহাদেশের কয়েকটি দেশে এখন গরমকাল। বাংলাদেশে এখন জ্যৈষ্ঠ মাস, মধু মাস, হাঁস ফাঁস গরম, আম কাঁঠাল জাম জামরুল পাকানো গরম, মাঝে মাঝে ঝড় বৃষ্টি হলেও গরম কিন্তু বেশ। আর অতিরিক্ত গরম সবসময় মানুষের জন্য ক্ষতিকর, আর বেশি ক্ষতি শিশু এবং বয়স্কদের জন্য। এই গরমে সাধারণত যেসব রোগ ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে থাকে সে সম্পর্কে এবং তার প্রতিকার নিয়ে আজ কথা বলবো বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আবু কামরান রাহুলের সঙ্গে। তিনি মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। সম্প্রতি তিনি সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজে বিশেষ ট্রেনিং করছেন। তো জনাব ডাক্তার আবু কামরান রাহুল, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
ডাক্তার রাহুল, শুরুতেই আপনার কাছে জানতে চাইব, এখন তো বাংলাদেশে জ্যৈষ্ঠ মাস, পুরো দমে গরমকাল চলছে, গরমে শারীরিক অস্বস্তি ও নানান রোগ ব্যাধি দেখা দেয় শিশু ও সব বয়সীদের মধ্যে, তো সাধারণত কি কি ধরনের রোগ ব্যাধি দেখা দেয় সে সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
এখন যেহেতু গ্রীষ্মকাল, গ্রীষ্মের গরম ও আর্দ্র আবহাওয়ায় নানান স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যাগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন, এটা গরমে কম বেশি সবারই হয়। এছাড়া মাথা ব্যথা হতে পারে, তাপজনিত রোগ যেমন হিট ক্রাম্পস, হিট সিনকপ, হিট এক্সাশন, হিট স্ট্রোক হতে পারে। গ্রীষ্মকালীন সময়ে সর্দি কাশি বা ফ্লু এর আক্রমণ বেড়ে যায়, সাথে হাঁপানি বা অ্যাজমা রোগের আক্রমণও বেড়ে যায়। চর্মরোগ বা ত্বকের সমস্যা যেমন সানবার্ন, গামাচি বা ছত্রাকের আক্রমণ বেড়ে যায়, সাথে ব্রণও হয়। খাদ্যের বিষক্রিয়া বা ফুড পয়জনিং হয়, সাথে ডায়রিয়া এবং আমাশয় হয়। সংক্রমণ বা ইনফেকশিয়াস ডিজিজ যেমন হাম, মাম্পস, জলবসন্তর প্রকটও কিন্তু অনেক বেশি বেড়ে যায় গ্রীষ্মকালীন সময়ে। গ্রীষ্মকালীন সময়ে কিছু জ্বর হয়, যেমন সবচেয়ে কমন যেটা হচ্ছে ভাইরাস জ্বর, ডেঙ্গু জ্বর, টাইফয়েড জ্বর। এছাড়া চোখের সমস্যা হতে পারে, কনজাংটিভাইটিস, যেটা সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হয়। গ্রীষ্মকালীন বিষণ্ণতা বা ডিপ্রেশনও কিন্তু অনেক হারে বেড়ে যায় আমাদের কমিউনিটিতে।
চারিদিকে ভীষণ গরম। এই গরমে আপনি হিট স্ট্রোক, পেটের অসুখ, ত্বকের সমস্যা, হিট এক্সজশন, সানবার্ন সহ নানা রোগের কথা বললেন, তো হিট স্ট্রোক কি সে সম্পর্কে যদি কিছু বলেন।
হিট স্ট্রোকটা হচ্ছে যখন আমাদের শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয় এবং সাথে মস্তিষ্কের কিছু সমস্যা যেমন অবচেতন হওয়া, অর্ধচেতন হওয়া কিংবা অজ্ঞান হওয়া, এই অবস্থাটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলে হিট স্ট্রোক। সাধারণত দীর্ঘ সময় বাহিরে বা গরম পরিবেশে যারা কাজ করেন যেমন কৃষক, শ্রমিক, রিক্সা চালক এবং দীর্ঘক্ষণ রোদে দাঁড়ালেও এমন হতে পারে। তীব্র গরমের সময় শরীর ঘাম বের করে শরীরকে ঠান্ডা করার চেষ্টা করেন, কিন্তু শরীর বেশি গরম হয়ে গেলে তখন শুষ্ক হয়ে যায়, তখন কিন্তু আর ঘাম বের হয় না, তখন শরীরের তাপমাত্রাও আরও বেড়ে যায়। হিট স্ট্রোকের আগে শরীরের কিছু লক্ষণ পরিলক্ষিত করা যায়, যেমন অনেক তাপমাত্রা বেড়ে যায়, মাথা ব্যথা হয়, দুর্বলতা হয়, জিমুনি, বমি বমি ভাব হয়, এছাড়াও চামড়ার রং লালচে হয়ে যায়, মানসিক ভারসাম্যহীন খিচুনি বা হৃৎপিণ্ডের গতি বেড়ে যেতে পারে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যু হওয়াও অস্বাভাবিক নয়। হিট স্ট্রোকে সাধারণত বাচ্চা, বয়স্ক ও যারা ওবেসিটিতে ভুগছে, যেমন যারা তুলনামূলকভাবে একটি বেশি মোটা, তাদের খুব সহজেই হিট স্ট্রোক হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্য কথার আসরে বিশিষ্ট চিকিৎসক আবু কামরান রাহুলের গরমকালের রোগ ব্যাধি নিয়ে আলোচনা শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। আচ্ছা ডাক্তার আবু কামরান রাহুল, মিউজিক বিরতির আগে আপনি হিট স্ট্রোক সম্পর্কে বলছিলেন, তো হিট স্ট্রোক হলে করণীয় কি?
হিট স্ট্রোকটা হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। যাদের হিট স্ট্রোক হয় তাদের মৃত্যুর আশঙ্কাও কিন্তু অনেক হারে বেড়ে যায়, এবং গবেষণায় দেখা গেছে যে প্রতি 100 জন হিট স্ট্রোক রোগীর মধ্যে 30 জন রোগী হিট স্ট্রোকে মারা যাচ্ছে। কারো হিট স্ট্রোক হয়ে গেলে আমরা সাধারণত হাসপাতাল ভর্তি করে তাকে চিকিৎসা করব, কিন্তু হাসপাতাল ভর্তির আগে আমাদের কিছু করণীয় আছে। যেমন কারো যদি হিট স্ট্রোকের লক্ষণ দেখা যায়, যেমন যারা প্রচণ্ড রোদে কাজ করে, তাদেরকে আমরা সাথে সাথে সেখান থেকে সরিয়ে অপেক্ষাকৃত শীতল স্থানে নিয়ে আসতে হবে, ফ্যান ছেড়ে দিতে হবে, জামা কাপড় খুলে দিতে হবে, বেজা কাপড় দিয়ে গা মুছে দিতে হবে, এবং যদি সম্ভব হয় ফ্রিজ থেকে আইস দিয়ে শরীরটাকে ঠান্ডা করতে হবে। মুখে যদি রোগী খেতে পারে সেক্ষেত্রে মুখে প্রচুর পরিমাণে পানি বা স্যালাইন দিতে হবে, এবং যত দ্রুত সম্ভব সাথে সাথে হাসপাতাল ভর্তি করার ব্যবস্থা করতে হবে। হাসপাতাল ভর্তি করার পর ডাক্তার তখন স্যালাইন সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে।
এবার যদি পেটের সমস্যা, বিশেষ করে ডায়রিয়া, পেট ব্যথা, আমাশয় এসব রোগ যাতে না হয় সেজন্য কি করতে হবে, আর হলেই বা করণীয় কি?
আসলে গরমকালে তাপমাত্রা অনেক বেশি বলে খাবার দাবার খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং ব্যাকটেরিয়া খুব সহজে বাসা বাঁধে, এতে করে আমাদের ফুড পয়জনিং, ডায়রিয়া, আমাশয় এসব হতে পারে। এ সময় সুস্থ থাকতে যা করতে হবে, যেমন সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে, এতে করে হাতে থাকা জীবাণু ধ্বংস হবে। হাত যদি জীবাণু যুক্ত থাকে তাহলে এ সময় সহজেই আপনি রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রাস্তায় খাবার খাওয়া সম্পর্কে সতর্ক হতে হবে। আমাদের দেশে অনেকেই গরমের সময় রাস্তায় শরবত ও অন্যান্য খাবার যেমন কোলা পানি, আখের রস, লেবুর শরবত ইত্যাদি পান করেন, এতে আপনি আপনার বিপদ ডেকে আনতে পারেন, কারণ এ সমস্ত খাবারে টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া ইত্যাদি জীবাণু থাকতে পারে। আর গরমের সময় বাড়ি এবং ফাস্টফুড না খাওয়াই ভালো, আর যতটুকু সম্ভব পুরনো এবং বাসি খাবার না খাওয়া। এই সাবধানতাগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে গ্রীষ্মকালীন সময় আমরা ডায়রিয়া এবং পেট ব্যথা থেকে বাঁচতে পারি।
ডাক্তার রাহুল, গরমকালে ত্বকের কি ধরনের সমস্যা হতে পারে, আর ত্বকের সমস্যা থেকে রক্ষায় করণীয় কি?
গ্রীষ্মকালীন সময়ে প্রচণ্ড গরম এবং রোদে আমাদের ত্বকে নানান সমস্যা হয়ে থাকে, তার মধ্যে গামাচি একটি সমস্যা, যেটা ছোট বড় সবার হয়ে থাকে। এছাড়া মুখে ব্রণ হতে পারে, প্রচণ্ড সময় রোদে থাকলে সানবার্ন বা রোদে পোড়া সমস্যা হতে পারে, ছত্রাক সংক্রমণ হতে পারে, যেটা সাধারণত আমরা ভিজা কাপড় সাধারণত এটার জন্য দায়ী, এবং এই সময় অ্যালার্জি, ত্বকের অ্যালার্জি সমস্যাও বেড়ে যায়। সূর্যের আলো থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শরীরে অনেক অ্যালার্জি হয়।
তো শ্রোতা পাঠক বন্ধুরা, গরমকালে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বেশি করে বিশুদ্ধ পানি পান করবেন, পচা বাসি খাবার খাবেন না, করোনা কিন্তু এখনো চলে যায়নি, ফলে মাস্ক পরবেন এবং দূরত্ব বজায় রেখে চলবেন, পুষ্টিকর ও পরিমিত খাবার খাবেন। আগামী সপ্তাহেও একই বিষয়ে কথা বলবো, সে আসরেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 25 মে বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর এক মাস দৈনিক প্রথম আলো। রণক্ষেত্র লাহোর, ব্যারিকেড ভেঙে জড়ো হচ্ছে পিটিআই কর্মীরা, টিয়ার শেল নিক্ষেপ দৈনিক মানবজমিন। সব এলাকা পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চলবে বলেছেন জেলেনস্কি দৈনিক যুগান্তর। বিশ্ব এখন নতুন স্নায়ুযুদ্ধের হুমকির মুখোমুখি বলেছেন জাতিসংঘ মহাসচিব দৈনিক ইত্তেফাক। প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে কেউ খালি পায়ে হাঁটে না বলেছেন তথ্যমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। সাহস থাকলে আওয়ামী লীগ নির্বাচন করুক বলেছেন গয়েশ্বর দৈনিক নয়াদিগন্ত। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, আরও 3 দেশে ছড়ালো মাঙ্কিপক্স, ভাইরাসের সংক্রমণ রুখতে কী কী করণীয় জানালো হু দৈনিক আজকাল। দিলীপ আর বাংলার নন, রাজ্যের বাইরে বড় দায়িত্বে, অপসারণ না উত্থান প্রশ্ন বিজেপিতে দৈনিক আনন্দবাজার পত্রিকা। বড় ধাক্কা হাত শিবিরে, এবার কংগ্রেস ছাড়লেন কপিল সিব্বল দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, এর জন্য ভয়ঙ্কর এক মাস। চলতি বছরের মে মাসের সর্বশেষ 15 দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে গুলিতে 800 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে অহরহ গুলির ঘটনা ঘটছে, এতে প্রাণহানিও বাড়ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার টেক্সাসের একটি স্কুলে গুলির ঘটনা ঘটে, এতে এখন 21 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু গতকাল দিনের শুরু থেকে রাত 9টা পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের 33টি স্থানে গুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় মোট 28 জন নিহত হয়েছেন, আহত 31 জন। আগের দিন সোমবার গুলিতে নিহত হয়েছেন 29 জন, আহত 83 জন। এদিন দেশটির 90টির বেশি স্থানে গুলির ঘটনা ঘটে। গত রোববার গুলির ঘটনা ঘটে 158টি স্থানে, এতে নিহত হন 72 জন।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কুমিল্লায় আমি বহুবার এসেছি, 6 বছর আগেও একবার এসেছি, কিন্তু এবার এসে কুমিল্লাকে চিনতে পারছি না। কুমিল্লায় অনেক উঁচু উঁচু ভবন হয়েছে, রাস্তাঘাট অনেক সুন্দর। এটা কোনো ম্যাজিক নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ম্যাজিক। দেশে আজ কোথাও কুঁড়ে ঘর দেখা যায় না, কেউ খালি পায়ে হাঁটে না। এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে। বুধবার কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয় কবি ছিলেন সাম্যের কবি, সম্প্রীতির কবি, প্রেমের কবি ও বিদ্রোহী কবি। তিনি কুমিল্লায় বসে অনেক কবিতা লিখেছেন, নার্গিসকে নিয়ে লিখেছেন। এবার জাতীয় পর্যায়ের অনুষ্ঠান কুমিল্লায় করায় সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।
দৈনিক যুগান্তর পত্রিকায় বলা হয়েছে, ইউক্রেনের সব অঞ্চল পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দর্শকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। জেলেনস্কি বলেন, তিনি শুধু ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছুক, মধ্যস্থতাকারীদের মাধ্যমে নয়। রুশ প্রেসিডেন্ট বাস্তবতা বুঝতে পারলে সংঘাত থেকে একটি কূটনৈতিক উপায় খুঁজে বের করার সম্ভাবনা ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার আগে মস্কোর উচিত ছিল তার সৈন্যদের আগের জায়গায় ফিরিয়ে না। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে তার আলোচনার বিষয় নিয়ে খেলছে। এদিকে গত 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কবে থামবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে লাহোর। ইমরান খানের আজাদি মার্চ ঠেকাতে কঠিন অবস্থান নিয়েছে সরকার, কিন্তু ইমরানের সমর্থকরা বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড পার হয়ে মার্চ অব্যাহত রেখেছেন, আর তাতে বাধা দেওয়াতেই রণক্ষেত্রে পরিণত হয়েছে লাহোরের বিভিন্ন সড়ক। লাহোরের বাটিচক এলাকায় পিটিআই কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে পুলিশ। মিছিল লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। লাহোরে পিটিআই এর নেতারা সকল কর্মীদের বাটিচকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। এখান থেকেই রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারা। তবে জিও টিভি জানিয়েছে, ওই এলাকায় ইমরানের সমর্থকরা এলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বর্তমানে পিটিআই কর্মীদের সরিয়ে রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা এসেছে, রাজ্য রাজনীতি থেকে দূরত্ব বেড়ে গেল দিলীপ ঘোষের, এবার বাংলা ছেড়ে অন্য 8 রাজ্যের সাংগঠনিক দায়িত্ব সামলাতে হবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। তবে দিলীপের এই দায়িত্ব বৃদ্ধি রাজনৈতিক উত্থান নাকি বাংলা থেকে অপসারণ, তা নিয়ে জল্পনা রয়েছে রাজ্য বিজেপিতে। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে গোটা দেশেই বুথ সশক্তিকরণ অভিযান শুরু করেছে বিজেপি, আর সেই কর্মসূচিতেই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আন্দামান ও উত্তর পূর্বের 4 রাজ্য, মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরার সংগঠন বৃদ্ধির দায়িত্ব দিলীপকে দেওয়া হয়েছে বলে বিজেপির সূত্রে জানা গিয়েছে।
দৈনিক আজকালের এক খবরে লেখা হয়েছে, উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস। করোনা অতিমারির মাঝেই বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ ফেলল মাঙ্কিপক্স। মঙ্গলবার পর্যন্ত গোটা বিশ্বের 19টি দেশে মাঙ্কিপক্স ছড়ানোর খবর পাওয়া গিয়েছিল। বুধবার আরও 3টি দেশে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলেই জানাচ্ছে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত এক মহিলার হদিশ পাওয়া গিয়েছে। একই দিন ইউরোপের চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়াতেও মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে। তাদের সকলেরই ভ্রমণের ইতিহাস রয়েছে। এই নিয়ে মোট 21টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত করা হলো। সাধারণত আফ্রিকায় মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়, কিন্তু সম্প্রতি ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়াতেও এর প্রাদুর্ভাব ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মাঙ্কিপক্স শনাক্ত হওয়া দেশের সংখ্যা আরও বাড়বে কয়েকদিনের মধ্যে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
Oh, কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা সূরা জারিয়াতের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা পবিত্র কোরআনে এর পরবর্তী সূরা অর্থাৎ সূরা তুর নিয়ে আলোচনা শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ এই সূরায় পরকাল এবং মৃত্যু পরবর্তী জগতে সৎকর্মপরায়ণ ও গুনাহগার ব্যক্তিদের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমেই এই সূরার এক থেকে চার নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور।
শপথ তুর পাহাড়ের এবং শপথ কিতাবের যা লিখিত আছে উন্মুক্ত পৃষ্ঠায় এবং শপথ সেই আবাদকৃত ঘরের।
পবিত্র কোরআনের আরও অনেক সূরার মতো এই সূরাও কয়েকটি শপথ দিয়ে শুরু হয়েছে। এখানে দুই ধরনের শপথ করা হয়েছে, এর একটি হচ্ছে পবিত্র বিষয় এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাকৃতিক ঘটনাবলী। যে তিনটি পবিত্র বিষয়ের শপথ করা হয়েছে সেগুলো হল তুর পাহাড়, যেখানে হযরত মুসা আলাইহিসসালাম তাওরাত গ্রন্থ গ্রহণ করেছিলেন। দ্বিতীয় বিষয় হল পবিত্র কেতাব সহ, যা হযরত মুসা সহ অন্যান্য রাসুলের প্রতি অবতীর্ণ হয়েছে। আর তৃতীয়টি হচ্ছে আল্লাহর একত্ববাদের মূল কেন্দ্র কাবা শরীফ, যেটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেছিলেন এবং যুগে যুগে আল্লাহর ঘর জিয়ারতকারী হাজিদের পদচারণায় আবাদ বা মুখরিত হয়েছে।
এই চার আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, এখানে অজ্ঞতা ও নিরক্ষরতার যুগে কিতাবের শপথ করার মাধ্যমে মানুষের জন্য কিতাব ও শিক্ষার গুরুত্ব ফুটে উঠেছে। দুই, অতীত নবী রাসূলদের নাম ও নিদর্শন রক্ষা করা এবং তাদেরকে স্মরণ করা সব ধর্মের অনুসারীদের কর্তব্য, এটি বিশেষ কোন ধর্মের অনুসারীদের একক দায়িত্ব নয়।
محمودا لا يزال حميدا لم يزل
حميدا لم يزل
محمودا لا يزال بارئ المسموك।
এবারে এই সূরার পাঁচ থেকে আট নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়াসসাকুফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'।
এবং শপথ সমুন্নত ছাদের বা আকাশের, এবং শপথ প্রজ্বলিত সাগরের, নিঃসন্দেহে আপনার রবের শাস্তি অবশ্যই সংঘটিত হবে এবং এর নিবারণকারী কেউ নেই।
আগের আয়াতগুলোর শপথের সঙ্গে এখানেও সৃষ্টির দুটি গুরুত্বপূর্ণ নিদর্শনের শপথ করা হয়েছে। এর একটি সুউচ্চ ও সুবিশাল আসমান, সর্বাধুনিক টেলিস্কোপ সহ অন্যান্য যন্ত্রপাতি আবিষ্কার হওয়া সত্ত্বেও যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আজ পর্যন্ত পরিমাপ করা সম্ভব হয়নি, বরং প্রতিদিনই নতুন নতুন নীহারিকা ও গ্যালাক্সির সন্ধান পাওয়া যাচ্ছে। এরপর প্রজ্বলিত ও উদ্বেলিত সাগরের শপথ করা হয়েছে। কোনো কোনো মুফাসসির এটিকে গলিত ও প্রজ্বলিত লাভার সাগর বলেছেন, যা ভূপৃষ্ঠের গভীরে অবস্থান করে এবং বিভিন্ন সময়ে আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে সবেগে নির্গত হয়ে আশপাশের এলাকাকে প্লাবিত করে। তবে মুফাসসিরদের অনেকে এটাকে ভূপৃষ্ঠের সাগর মহাসাগর বলে অভিহিত করেছেন, যেগুলো কিয়ামতের আগ মুহূর্তে মহাপ্রলয়ের দিন উদ্বেলিত ও প্রজ্বলিত হয়ে উঠবে। এই ঘটনার পরে কিয়ামত সংঘটিত হবে, যা গোনাগার ও জালিমদের জন্য হবে অত্যন্ত কঠিন ও ভয়াবহ। সেদিন আল্লাহর শাস্তি থেকে বাঁচার বা ওই শাস্তি প্রতিহত করার কোনো উপায় থাকবে না।
এই চার আয়াতে দুটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করার মাধ্যমে আমরা কিয়ামত সংগঠিত হওয়ার লক্ষণগুলো এবং এর অবসম্ভাবিতা উপলব্ধি করতে পারি। দুই, পার্থিব জীবনের শাস্তিগুলো ক্ষণস্থায়ী, কিন্তু গুনাহগার ব্যক্তিদের আসল শাস্তি হবে পরকালে, যা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এবারে সূরা তুরের 9-12 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا وَتَسِيرُ الْجِبَالُ سَيْرًا فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ الَّذِينَ هُمْ فِي خَوْضٍ يَلْعَبُونَ
যেদিন আসমান আন্দোলিত হবে প্রবল ভাবে এবং পর্বতসমূহ নিজ স্থান থেকে উৎপাটিত হয়ে সবেকে চলতে থাকবে, অতএব সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য, যারা অসার কার্যকলাপে নিমগ্ন এবং আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে বিদ্রুপাত্মক কথাবার্তায় লিপ্ত।
এই আয়াতগুলোতে কিয়ামতের আগ মুহূর্তে আসমান ও জমিনের ভয়াল পরিস্থিতি বর্ণনা করে বলা হচ্ছে, পৃথিবীসহ সকল গ্রহ নক্ষত্রের স্বাভাবিক আবর্তনের ব্যবস্থা সেদিন ভেঙে পড়বে, নক্ষত্রসমূহ সেদিন নিজ নিজ কক্ষপথ থেকে ছিটকে পড়বে এবং পরস্পরের সঙ্গে সংঘর্ষ লেগে আকাশ ধোঁয়া ও ধুলাই পরিপূর্ণ হয়ে যাবে। আমরা যে পৃথিবীতে বসবাস করি সেটি নিজ অক্ষের উপর এবং সূর্যের কক্ষপথে অনবরত প্রচণ্ড গতিতে ঘূর্ণায়মান থাকা সত্ত্বেও আমরা ভূপৃষ্ঠকে শান্ত দেখতে পাই এবং এর উপর স্বাভাবিক কাজকর্ম করি, কিন্তু কিয়ামতের দিন ভূপৃষ্ঠের এই সুবিশাল পাহাড় পর্বতগুলো নিজ নিজ স্থান থেকে উৎপাটিত হয়ে সবেগে চলতে থাকবে। সার্বিকভাবে এই আয়াতগুলো একথা বোঝানো হচ্ছে যে যে পৃথিবী আমরা এখন দেখতে পাচ্ছি তাতে আমূল পরিবর্তন আসবে এবং সম্পূর্ণ নতুন বিশ্ব ব্যবস্থা চালু হবে। সেদিন মানুষ পার্থিব জীবনে নিজ কর্মকাণ্ডের পরিণতির মুখোমুখি হবে।
পৃথিবীতে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করেছে সেদিন তারা বাস্তব অবস্থার সম্মুখীন হবে এবং নিজেদের ভুল বুঝতে পারবে, কিন্তু সেদিনের উপলব্ধি কোনো কাজে আসবে না। স্বচক্ষে কিয়ামত দিবস প্রত্যক্ষ করার পর তা মেনে নেয়া কিংবা পার্থিব জীবনে এই দিবস সম্পর্কে বলা বিদ্রুপাত্মক কথাবার্তা সম্পর্কে সেদিনের অনুশোচনায় কোনো ফল হবে না। সেদিন নতুন করে তওবা করার বা অনুতপ্ত হওয়ার সুযোগ থাকবে না, বরং সেদিন হবে শুধুমাত্র কৃতকর্মের ফল পাওয়ার দিন।
এই চার আয়াতের দুটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, বিশ্বজগতের বর্তমান ব্যবস্থা ওলটপালট হয়ে নতুন একটি ব্যবস্থা তৈরি হবে এবং সেটি হবে কিয়ামত। সেই জগতের নিয়ম কানুন হবে সম্পূর্ণ নতুন, যা শুধুমাত্র আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। দুই, কিয়ামত অস্বীকারীদের কোনো দলিল বা যুক্তি নেই, তারা নিজেদেরকে ব্যস্ত রাখার কৌশল হিসেবে কিয়ামত সম্পর্কে ভ্রান্ত কথা বলে বেড়ায়।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
صلي على محمد وآل محمد.
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চলতি বছরের মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ পুনর্দখল করবে। রাশিয়ার সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান কিরিল বুধানভ একথা বলেছেন। তিনি বলেন, আগামী আগস্ট মাসে যখন পশ্চিমা দেশগুলোর পাঠানো নতুন অস্ত্রের চালান এসে পৌঁছাবে, তখন থেকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ইউক্রেনের পক্ষে ঘুরে যাবে। তিনি বলেন, আমরা মারাত্মকভাবে ভারী অস্ত্রের ঘাটতিতে রয়েছি, ফলে পশ্চিমা অস্ত্র পৌঁছালে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যাবে। 6.2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এই মুহূর্তে রাশিয়ার কয়েকটি তেল ট্যাঙ্কার সমুদ্রে অবস্থান করছে। ভোরটেক্সা নামের জ্বালানি তথ্য বিশ্লেষণকারী সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। যদিও বলা হচ্ছে রাশিয়ার তেল বিক্রেতাদের ক্রেতা খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে, তারপরও তেল বিক্রির রেকর্ড গড়ল দেশটি। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটা শিরোনাম আবার জানিয়ে দিচ্ছি। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা সাম্রাজ্যবাদী শক্তির হিসাব নিকাশ পাল্টে দিয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির মন্তব্য। ইয়েমেনের আকাশে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত, এই ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিল ইয়েমেন। বাংলাদেশের পলাতক আসামি পি কে হালদারের সঙ্গে সম্পৃক্ত রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচনের পরিকল্পনার কথা জানাল দুর্নীতি দমন কমিশন। ভারতের প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবালের দলত্যাগ, সমাজবাদী পার্টির আশীর্বাদে করবেন রাজ্যসভা নির্বাচন, ভারত জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।